Bismillahirrahmanirrahim. Tafsirul Quran Mahfilir Tritiyo Din. Pobitro Quran Theke Tafsir Karen Antorjatik Khyati Sampanno Mufassire Quran O Bishishto Islami Chintabid Hazrat Maulana Dilawar Hussain Saidi. Cassette Projojona Koreche CH Product Dhaka.
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
জোরে সরে পড়েন আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفولت بلبل كترنم بينه جمن دهر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلاغ العلم بکمالہم کشف الدجا بجمالہم حسنت جمیع خصالہم سلوم نسیم جانب بطحا گزر کن زحو عالم محمد را خبر کن اللهم آمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين هزار هزار مسلمان نورناري پاس دين ببي تفسير القرآن محفل راس کري تريتيو دي بوشه چطو گرام پیرهد مائداني কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবা কো জো দিল পর আসর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা তাত্তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতরম সাহেবে সদর, হজরাত উলামায়ে কিরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত তাদের পঞ্চদশ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এর তৃতীয় দিবসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা সেই মহান মাহবুদের দরবারে শুকরগুজার হচ্ছি, কালিমাতু শুকর আদায় করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা দূর দারাজ থেকে দেখতে পাচ্ছি, দূর দারাজ থেকে বহু সংখ্যক লোক এ মাহফিলে শরীক হয়েছেন। এই মাহফিলে বিগত ১৪টি বছর ধরে যিনি সভাপতিত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়ে এসেছেন, আমাদের সেই প্রিয় ভাই হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদজিল্লুহুল আলী, আল্লাহ তাকে হায়াতে তাইয়েবা দান করুন, সবাই বলুন আমিন। তিনি গতকাল, তার বড় ভাই আমাকে বললেন, গতকাল তিনি মাগরিবের নামাজের পর রিয়াদ থেকে টেলিফোন করেছেন, টেলিফোনে তিনি কথা বলতে পারেন নাই, শুধুই কেঁদেছেন, আর আপনাদের সকলকে তিনি সালাম জানিয়েছেন, আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাকের দরবারে বান্দাদের দোয়া মঞ্জুর হয়, গোলামদের দোয়া অবশ্যই কবুল হয়, আপনারা প্রাণ ভরে মন থেকে দোয়া করুন আল্লাহ পাক যেন তার এই বান্দাকে চোখের সম্পূর্ণ দৃষ্টিশক্তি পরিপূর্ণভাবে দান করে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমার ভাইয়েরা, আপনারা এতক্ষণ ধরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, তার কাছ থেকে কোরআনে করিমের গুরুত্বপূর্ণ আলোচনা, ইমান আফরোজ আলোচনা, প্রাণ সঞ্জীবনী আলোচনা আপনারা শুনতে পেয়েছেন। আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন, তাকে সুস্থ রাখুন, তাকে আরো বেশি জাতির কাছে এ কথাগুলি পৌঁছবার যোগ্যতা আল্লাহ দান করুন। কোরআনে করিমের ব্যাখ্যা তো শেষ হওয়ার নয়, কোরআনে করিমের পৃথিবীর এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনে কারিমের তাফসির লেখা হয় নাই। কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারেননি যে কোরআনে কারিমের ব্যাখ্যা আমি যা লিখছি সব প্রয়োজন মিটে গিয়েছে, নতুন করে আর কোনো তাফসির লেখার প্রয়োজন নাই। একথা কেউ বলতে পেরেছেন? পারেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তমাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, পৃথিবীর ওই পানিরূপ কালিগুলি দিয়ে দুনিয়ার সমস্ত গাছ রূপ কলম দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাবাম পৃথিবীর সব পানিটুকুন শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে করিম এক আজিম কিতাব, দুনিয়াবাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সমাজের উশৃঙ্খল চরিত্রহীন মানুষগুলিকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ চরিত্রবান লোকে পরিণত করেছিলেন। আপনারা চিন্তা করুন, একটা মানুষ কতখানি জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসে। হযরত ওমর, তার মাথায় কতখানি জাহালাত মাথায় চাড়া দিয়েছিল যার কারণে আল্লাহ নবী হত্যা করতে আসলেন। কিন্তু নবী হত্যা করতে এসে তিনি কি নবী হত্যা করতে পেরেছেন? হযরত ওমর আল্লাহর নবীর গলা কাটতে এসে নবীজির গলা তিনি কাটতে পারেন নাই, বরং তাওহীদের তরবারি দিয়ে নিজের শিরকিয়াতের গলা কাটিয়ে দিয়ে তাওহীদের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করলেন। যে মানুষ আসলেন নবীজিকে হত্যা করার জন্যে, কোরআনের সংস্পর্শে এসে কোরআনের ইলমের বদৌলতে কোরআনের ফায়েজ বরকতে আল্লাহ তাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যার কারণে নবীজি বললেন, আমার পরে আর কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো তাহলে ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। কোথার থেকে কোথা আল্লাহ নিয়ে গেলেন? কোরআন নাজিল হওয়ার পূর্বে যারা ছিল এই সমাজের ভিতরে নারীর সতীত্বের জম, কোরআন নাজিল হওয়ার পরে তারা হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ, পড়তে ইচ্ছে করে না? যারা ছিল মানুষের রক্ত সম্পদ লুণ্ঠনকারী, তারা মানুষের রক্ত এবং সম্পদের নিরাপত্তা প্রদানকারীতে পরিণত হয়ে গেল এ কোরআনের বরকতে। যারা ছিল সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে গরিব জনসাধারণের রক্ত শোষণ করত অহরহ, কোরআনের সংস্পর্শে এসে সেই জাতি হয়ে গেল সঞ্চিত সমস্ত সম্পদ উন্মুক্ত অবারিত হস্তে জনগণের স্বার্থে বিলিয়ে দিতে লেগে গেলেন। কোরআনে করিমের বরকতে একটা জাতির এত বড় বিরাট উত্থান হলো। পৃথিবীর মধ্যে যারা ছিল দুশ্চরিত্র কুসংস্কারাচ্ছন্ন, চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা জাতি, সেই জাতি হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আজকে পৃথিবী কত অগ্রগতি হয়েছে, কত উন্নতি হয়েছে আপনারা বলেন। পৃথিবীর এই যে বড় বড় ইউনিভার্সিটিগুলি, মিউনিক, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, এই যে বিশাল বিশাল নাম করা ঐতিহ্যবাহী বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায়, হযরত ওমরের মতো একজন লোক বানাতে পারবে? হযরত আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, অসম্ভব, তাদের মতো একজন মানুষ তৈরি করতে পারবে না। এটা তৈরি হয়েছিল আল হেরা বিশ্ববিদ্যালয়ে। এই আলহেরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ভাইস চ্যান্সেলর হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেবাস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ছাত্র হচ্ছে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম। এত সুন্দর, এত সুন্দর সমাজ পৃথিবীতে আর তৈরি হয়নি, যা হয়েছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কিসের দ্বারা হয়েছিল? কোরআনের দ্বারা। জোরে বলেন, কিসের দ্বারা? কোরআন দিয়েই এটা সম্ভব ছিল। আজকে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন নাই, কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হয় না, এ কথা কি মিথ্যা না সত্য? যার ফলে ওই যে বলেছিলাম প্রথম দিনে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতিল খারীম, যে দেহের মধ্যে কোরআন নাই সেটা একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। অর্থাৎ যেখানে কোরআন থাকে না, বিরান বাড়িতে শুধু ঘর থাকে, মানুষ নাই, তো ঘর থাকে না, মানুষ আছে, মানুষ নাই, ঘর আছে, তো কি আছে তার মধ্যে? আছে তার মধ্যে বাদুড় আছে, চামচিকা আছে, শয়তান আছে, বেজি আছে, সাপ আছে, ঠিক কিনা? কোরআন নাই বলে, বাড়িতে মানুষ নাই বলে ওগুলি আছে। রাসূলুল্লাহ বলেছেন যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহ হচ্ছে একটা বিরান বাড়ি, উজার বাড়ি, সারা বাড়ির মতো, ওগুলো থাকে এর মধ্যে। আজকে কলেজ ইউনিভার্সিটির অবস্থা দেখেন, বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজগুলিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, ফলে দুনিয়ার সব পড়ানো হয় সেখানে, বোটানি পড়ানো হয়, জুলজি পড়ানো হয়, ফিলসফি পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, সার্জারি পড়ানো হয়, মেডিকেল সায়েন্স পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, দুনিয়ার সব পড়ানো হয়, পড়ানো হয় না কোরআন, পড়ানো হয় না হাদিস। ফল কি হলো? ফল সারা বাড়িতে যা থাকি, কোরআন নাই বলে বিশ্ববিদ্যালয় কলেজে এখন তাই হয়েছে, সেখানে আজ সন্ত্রাস আর মারামারি জনমের মতো, হায়রে মারামারি। এই মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কলেজগুলির মধ্যে যখন মারামারি শুরু হয়, পুলিশ যারা চতুর্দিকে পাহারায় থাকে, রাইফেল ফালায় থুয়ে দৌড়বার মতো অবস্থা হয় তাদের, এমন মারামারি লেগে যায়, ঠিক কিনা? কোন এটা এই কারণে, যেহেতু কোরআন নাই, যদি কোরআন শেখানো হতো, কোরআনে করিম যদি পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো কলেজ ইউনিভার্সিটিতে, অন্যান্য সাবজেক্টের সাথে কোরআন হাদিস যদি বাধ্যতামূলকভাবে পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয়গুলি ডাকাত উপহার দিত না, বিশ্ববিদ্যালয়গুলি সন্ত্রাসী উপহার দিত না। উপহার দিত কি কি দিত? শহীদ তিতুমির উপহার দিত, উপহার দিত শাহ মাকদুম, উপহার দিত শাহ জালাল, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবি, উপহার দিত জামালউদ্দিন আফগানি, উপহার দিত খালিদ বিন ওয়ালিদ। এই সমস্ত লোক উপহার আমাদেরকে দিতে পারত বিশ্ববিদ্যালয়গুলি, কলেজগুলি, যদি সত্যিকারের সেখানে কোরআন এবং সুন্নাহ ট্রেনিং হতো, পড়ানো হতো। আমার ভাইরা, আসুন, কোরআন থেকে আমরা হেদায়েত নেই, কোরআনই আমাদেরকে দিতে পারে সঠিক পথের দিশা, আর কোনো জিনিসই মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে না। আমরা কোন সুরা আলোচনা করতেছি? সূরা আস-সফ। এর প্রথম দিনে আলোচনা করেছি কোন বিষয় মনে আছে? নিফাক। গতকাল আলোচনা করেছি কিসের উপরে? খাতমে নবুয়তের উপরে গতকালকের আলোচনা ছিল। এতে করে গত দুই দিনে আমরা এক রুকু শেষ করেছি, আজকে তার পরের থেকে শুরু হবে।
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون.
صدق الله العظيم. سورة الصاف দ্বিতীয় রুকু। এই রুকুটিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ইমান এনেছ শোনো,
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম,
আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে, এমন একটি ব্যবসার কথা কি বলবো না? তার মানে হলো অবশ্যই এমন একটি ব্যবসার কথা আমি বলবো। সেই ব্যবসাটা কি? জাহান্নামের কঠিন শাস্তি থেকে যে ব্যবসাটি তোমাদেরকে রক্ষা করবে তা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই ভিতরে রয়েছে তোমাদের কল্যাণ নিহিত। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ সত্য বলেছেন, এখানে ব্যবসার কথা বলা হচ্ছে। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? ব্যবসার কথা বলা হচ্ছে কারণ ব্যবসা এমন একটা জিনিস যাতে মানুষের নিজের মূলধন, মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, চিন্তাভাবনা, পরিশ্রম, এই জিনিসগুলিকে ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয়। তো এতগুলি জিনিস বিনিয়োগ করার পরে মুনাফা লাভের সম্ভাবনা থাকে, কিন্তু তাতে লস হওয়ারও সম্ভাবনা আছে। লস অ্যান্ড প্রফিট দুটোরই সম্ভাবনা আছে, ঠিক কিনা কর? দুটোরই সম্ভাবনা আছে, লাভ হতে পারে, নোকসানও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসার কথা বলছেন, আমার সাথে ব্যবসা করো। দুনিয়ার ব্যবসায় যেমন মেধা, চিন্তা, যোগ্যতা, পরিশ্রম এবং পুঁজি যেভাবে বিনিয়োগ করে লাভের সম্ভাবনা থাকে, আমার সঙ্গে যে ব্যবসাটা হবে সে ব্যবসায়ও এই ধরনের সব রকমের পুঁজি বিনিয়োগ করতে হবে। তবে দুনিয়ার ব্যবসায় নোকসানের সম্ভাবনা আছে, আমার সাথে যে ব্যবসাটা হবে ওতে নোকসানের কোনো সম্ভাবনা। তিজারাতান লান তাবুর, আমার সাথে যে ব্যবসা হবে ওই ব্যবসায় কোনো নোকসান হবে না। মানুষেরা ব্যবসাটা খুব ভালো বোঝে, কথা বুঝতেন, ব্যবসা খুব ভালো বোঝে, লাভ হওয়ার জন্য দারুণ পেরেশানিতে থাকে। ব্যবসা এমনই বোঝে মানুষ, কেয়ামতে এক ব্যক্তিকে হাজির করা হবে, এক বুজুর্গ বলেছেন যে কেয়ামতে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এক ব্যবসায়ী, সে ব্যবসায়ীকে বলা হবে যে তোমার তো পাপ এবং পুণ্য সমান সমান হয়ে গেছে, এখন বলো তুমি কোথায় যাবা বেহেশতে না দোযখে? লোকটি নাকি বলবে যে দেখো বেরেস্তা, বেশ তো দোযখ কারে কয় তা তো চিনি না, যে জায়গায় গেলে আমার দুই পয়সা লাভ হবে সেখানে আমারে পাঠাও। ব্যবসা মানুষ দারুণভাবে ব্যবসাটা বোঝে এবং লাভের জন্য মানুষের প্রাণটা খুব বেশি ব্যবসার দিকে আকৃষ্ট হতে থাকে। এই জন্য ব্যবসার কথা বলা হয়েছে যে দুনিয়ায় ব্যবসার মধ্যে যেমন শুধু টাকা খাটায় বসে থাকলে ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকে না, সব রকমের পুঁজি, চিন্তার পুঁজি, পরিশ্রমের পুঁজি, যোগ্যতার পুঁজি খাটাতে হয়। আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা তার মধ্যেও সব কিছু বিনিয়োগ করতে হবে, শুধু কলেমা পড়লে হবে না। যেমন কেউ যদি 1,00,000 টাকা ব্যবসায় পুঁজি খাটায় আর ঘুমায় থাকে, বলেন তার ব্যবসা হবে? ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই, পরিশ্রম করতে হবে। অনুরূপভাবে মুসলমান যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এটাই হচ্ছে তার পুঁজি। এই পুঁজি ব্যবসার এইটা প্রধান পুঁজি। এই পুঁজি বিনিয়োগ করে বসে থাকলে হবে না, ইমানকে বর্ধিত করার জন্য তাকে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক বলছেন আমার সাথে যে ব্যবসাটা হবে ওই ব্যবসার পুঁজি হবে তিনটা। পুঁজি হবে কয়টা? প্রথম পুঁজি আল্লাহর প্রতি ইমান, দুই নম্বরের পুঁজি হলো রসুলের প্রতি ইমান, তিন নম্বরের পুঁজি হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদ। তিন নম্বরের পুঁজি কি? জেহাদ। আমরা এই পুঁজিগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যদি কেউ প্রশ্ন করে যে কোরআন মজিদের মূল প্রতিপাদ্য কি, মূল বিষয় কি, তাহলে এর একমাত্র জবাব হচ্ছে ইমানের দাওয়াত। কোরআনের মূল প্রতিপাদ্য কি? ইমানের দাওয়াত। কোরআনে কেরিমের ধারক বাহক সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন ইমানের আহ্বায়ক। কোরআনে কেরিমে রব্বুল আলামিন বলেছেন রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে প্রভু, হে আমার রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বানকারীর ডাক শুনেছি যিনি আমাদেরকে ইমানের দিকেই ডাক দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর মানুষের জন্য কোরআনের পক্ষ থেকে যে দাওয়াতটা এসেছে সে দাওয়াত হচ্ছে ইমানের দাওয়াত। ইমান, ইমান হচ্ছে কোরআনে কারীম এই পৃথিবীর মানুষগুলিকে দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে ইমান পোষণকারী আর একটা হচ্ছে অবিশ্বাসী। ইমান পোষণকারী যারা তারা হচ্ছে মুমিন, আর যারা ইমানের বিরোধিতা করে অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি তারা হচ্ছে কাফের। এই দুই ভাগে, মূলত এই দুই ভাগে বিভক্ত হয়েছে, এরপরের থেকে শাখা প্রশাখা বেরিয়েছে। মূলত পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, একটা হচ্ছে ইমান পোষণকারী আর একটা হচ্ছে অবিশ্বাসী, এই দুই ভাগে বিভক্ত। ইমান কাকে বলে? ইমান হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি, চরিত্রের মানসিক ভিত্তি যেটা, যেটাকে বলা হয় ফেইথ, বিশ্বাস। এই বিশ্বাসটাই হচ্ছে ইমানের, চরিত্রের মানসিক ভিত্তিটাই হচ্ছে ইমানের মূল কথা। এই ইমানের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে কোরআনে কারীমের মাধ্যমে প্রদান করেছেন বিশ্ববাসীর কাছে। পৃথিবীর মধ্যে যে দুইটি দল হয়েছে, দুইটি, একটি ইমান আর একটি মুমিন, একটি হচ্ছে ইমান পোষণকারী আর একটা হচ্ছে যারা অবিশ্বাস করেছে, এ দুটি দল। এ দুটি দলের মধ্যে পার্থক্য কোরআনে কারীম করে দিয়েছে ভাবে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, আর গোমরাহিকে হেদায়েত থেকে বিচ্ছিন্ন করে দেখিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে হেদায়েতের রাস্তা আর এটা হচ্ছে ইমানের রাস্তা। তো একটা মানুষ যখন ইমানের দাবি করে, যখন ইমানদার হয়, যখন সে কালেমা পাঠ করে, তখন তার মধ্যে অনেকগুলি গুণ তৈরি হয়, অনেকগুলি কোয়ালিটি তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন
তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম।
ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা নাকি তাগুতকে অস্বীকার করেছে এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা এমন এক মজবুত, এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবার নয়, যা কখনো তাদেরকে ধ্বংস করবে না, বিচ্ছিন্ন করবে না। আর আল্লাহ হচ্ছেন মোমেনদের পৃষ্ঠপোষক, যারা ঈমান আনে তাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ পাক, তাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ পাক, তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ পাক মোমেনদেরকে, মানুষদেরকে অন্ধকার থেকে কোথায় নিয়ে আসেন? আলোর দিকে। আর যারা নাকি কাফের, তাদের বন্ধু হচ্ছে তাগুত, তাদের সাহায্যকারী তাগুত, তাদেরকে এই তাগুতি শক্তি আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য যারা মোমেন হবে, মোমেনদের মধ্যে ইমান আনার পর কিছু গুণ তার মধ্যে সৃষ্টি হতে হবে, কিন্তু কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি হতে হবে। সেই কোয়ালিটিগুলি কি তা একটি একটি করে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। একটি মানুষ যখন মোমেন হয়, ইমানদার হয়, তো মোমেন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এহসাসে কমতারি, হীনমন্যতা, অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনার আগ পর্যন্ত সে আগুনের মধ্যে ক্ষমতা আছে, পানির মধ্যে ক্ষমতা আছে। যখন সে ব্যক্তি ইমান আনে, ইমান আনার পরে তার ভেতরে আত্মসম্ভ্রম পয়দা হয়ে যায়, শখসিয়তের পয়দা হয়ে যায়, তার ভিতরে এমন একটা আত্মমর্যাদা বোধ এসে যায় যে আমি যেগুলির সামনে মাথা নত করি আর শক্তি আছে বলে মনে করি, এগুলি তো আসলে কিছুই না, সব শক্তির মূল হতেছেন তো আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ করো, যাদের কাছে সাহায্য কামনা করো, ওরা তোমার মতো আমার আর একটি গোলাম, তুমি যেমন আমার গোলাম ওরাও তেমন আমারই গোলাম, সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছ, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না, ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না। কোরআনে কারীম কি সুন্দর করে বুঝিয়েছে, হাতে তৈরি করে মূর্তি বানায়া তার সামনে তোমরা সাহায্য চাও, ওরা তোমার সাহায্য করবে কি, ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না। এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয়, এক একটার আটটা দশটা করে হাত থাকে, এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয়, এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে, আপনারা বলেন দশটা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে? পারবে না। এমন কি ওদের নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে, তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিয়া মাছিটাকে উড়াই দিতে পারবে না। এরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম নয়, অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না, খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যেইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা, মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে, তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিব্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের, তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন। এদিক ওদিক তাকালাম, তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে, তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা। আমি তখন রাগ করে এইটার ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা, তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তো আমারও ঠেকাবি কি করে। হাদিস শরীফ এসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিয়েছিলেন, সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি মতলব এসেছ? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে, আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি। আল্লাহর নবী বললেন, পড়ো, মোমেন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে, আত্মসম্ভ্রম আত্মসম্মান সে কারো কাছে মাথা নত করবে না। তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমার দেশের পার্লামেন্ট, আমার দেশের সংসদ, এই সংসদে নেতা নেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস জনগণ। বলেন এরকম, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ধরনের কথা বলা শিরক, বিশ্বাস করাও শিরক। জনগণের ক্ষমতা কোথায়? জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে, ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা সিনায় নেওয়ার মালিক। জোরে বলেন কে? জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে 9 বছরের রাজার 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ ক্ষমতার মালিক নয়, এটি একটি মিথ্যে কথা, এই কথাটি শিরক। কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বেকুবরা বোঝে না, জনগণকে খুশি করার জন্য তাদের ভোট যেন বারবার পাওয়া যায় এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বেকুবেরা পাগলেরা বুঝে না, সেই জন্যই তারা এই কথাগুলি বলে। কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে। একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শিরকপূর্ণ কথা। আরেকটি কথা, যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া হাতিয়া সন্দ্বীপ কক্সেস বাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, গ্রেট ডেঞ্জার সিগনাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো, সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে। কি বেকুবি, 30 ফুট জলোচ্ছ্বাস হবে, সেনাবাহিনী করবে কি? বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে মোকাবেলা করবা? প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমুদ্দি? হ্যাঁ, বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে, আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো, আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে, এটা বলা যেতে পারে। কিন্তু ঝড়ের মোকাবেলা করব, মারাত্মক কথা, মারাত্মক কথা। আবার আরেকটি কথা খুবই মারাত্মক, এগুলো পত্র পত্রিকায় দেখি, অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আজীব তামাশা, মৃত্যু কি তোমার মাইকেল টাইসন? মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী ক্লে যে পাঞ্জা লড়বা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে? সুতরাং এগুলো জাহালাতের কথা, মূর্খতার কথা। মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায়, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সলিমুদ্দিন সাহস তো কম না। আমার ভাইয়েরা, সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে খুশি ক্ষমতায় দেন, যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন। এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি, রাতকে দিন বানান, দিনকে রাত বানিয়ে দেন, সাগরকে নগর করেন, নগরকে সাগরে পরিণত করে দেন, আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানায় দেন, রাস্তার মানুষ ধরে নিয়ে, অপরিচিত লোক একজন ধরে নিয়ে, রাষ্ট্রের মালিক বানায় দেন, প্রেসিডেন্ট বানায় দেন, আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন। নাফরমানি যখন বাড়তে থাকে, এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন, পারেন কি না? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। তিনি যদি কারো কারো ক্ষমতা ছিনিয়ে নেবেন এটা যদি সিদ্ধান্ত হয়, পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারে? পারে না। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষেরা বোঝে না, তাই আত্মম্ভরিতা ক্ষমতার মোহে কি করবে দিশা করতে পারে না। এই জন্য যারা মোমেন হবে তাদের এই চিন্তা মনের মধ্যে থাকবে, আত্মমর্যাদা আসবে, কারো সামনে হাত পাববে না, হাত পাববে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কাউকে ভয়ও করবে না। আত্মমর্যাদার কারণে সে তার রিজেক্ট সম্পর্কেও নিঃসংস হয়ে যাবে, অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না, যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে, আছেন এরকম লোক? হক কথা যদি বলি, চাকরি যদি না থাকে, দাওয়াত যদি আর না হয়, গুলি খেয়ে যদি মরি, এই চিন্তাও মোমেনের লোকের মধ্যে থাকে না, যেহেতু তার আত্মমর্যাদা এসেছে। রিস্কের মালিক মসজিদের মুতাল্লি নয়, অনেক ইমাম আছে মসজিদে, হক কথা বলতে সাহস পায় না, আছে না? চট্টগ্রামে না থাকতে পারে, বিভিন্ন জেলায় আছে, হক কথা বলার সাহস পায় না, মনে করে রিস্কের মালিক মোতোয়াল্লি অথবা সেক্রেটারি। আর দুর্ভাগ্যজনক সত্য, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মোতোয়াল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি মেম্বার মোতোয়াল্লি হয়ে বসে আছে আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না, আছে না? ইমাম সাহেবরাও, আমি কিন্তু পাইকারি কথা বলছি না, আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন, আবার কিছু লোক আছে যারা ভয় পান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনে করিম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার রিস্কের পরোয়াটা কিসের? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিস্কের মালিক তো আল্লাহ পাক, তার হাতেই সমস্ত রিস্ক, রিস্ক কার হাতে? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায় মুসলমানেরা, মসজিদে বসে কথা বলতে ভয় পায়। কিন্তু ভারতের দিকে তাকান, ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আবদুল্লাহ বুখারী, লোকটার জন্য দোয়া এসেই যায় দিল থেকে। যখন কলকাতার হাইকোর্টে কোরআনে করিমকে ব্যান করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো, দিল্লির জুমা মসজিদের ইমাম বক্তৃতা করলেন, সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল। আমি বক্তৃতা যখন শুনছিলাম, আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে। তিনি বলতেছিলেন, যেই ভারতকে আমরা সাজাইছি, এ ভারতে ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে, শাখা প্রশাখা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, গোটা ভারত 850 বছর বসে আমরা সাজিয়েছি। এ ভারতের কুতুব মিনার আমার, এ ভারতের তাজমহল শীশ মহল, এ ভারতের দেওয়ানি আম দেওয়ানি খাস, এ ভারতের যা কিছু দেখার, যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে। সেই মুসলমানদের কলিজা, সেই মুসলমানদের রুহ, গোটা পৃথিবীর মুসলমানদের মগজ, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলমিনের আখেরি কালাম, কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে। আবদুল্লাহ বুখারী বলছেন, এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো, তিনি বলছেন, আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই, ভারতের ২০ কোটি মুসলমানের ইমাম আমি। তিনি বলছেন যদি কোরআনে করিমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জস, সে জসকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। এর নাম হচ্ছে, এর নাম ইমান। জোরে বলেন, এর নাম কি? এর নাম ইমান। জনাব অধ্যাপক মুফিজুর রহমান সাহেব আমাকে বললেন, প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে মানুষের, লোকেদের কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে দেখতে বলি নাই, বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমি জানি আপনারা সব ভদ্র, আদব রক্ষাক, কারে বলে আপনারা তা জানেন। আমি দাঁড়াতেও বলি নাই, তাকাতেও বলি নাই, আমার কথা শোনেন। আমি এ কারণে বলি নাই, খুব রাশ হয়েছে আপনারা দাঁড়ায় দেখেন, এই জন্য তো বলিনি, বলেছি আপনার ভাইকে জাগা করে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? কোরআনে করিম আল্লাহ পাক বলেছেন, মসজিদের ভিতরে যখন জাগা প্রশস্ত করে দিতে বলা হয়, তখন তুমি যদি তোমার ভাইকে জাগা করে দাও, তোমার জাগা আল্লাহ বেহেশতে প্রশস্ত করে দেবেন। বসা অবস্থায় মঞ্চের দিকে চাপেন, সবাই বসা অবস্থায় মঞ্চের দিকে চাপেন, আর জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
La ilaha illallah, la ilaha illallah,
zore koren, la ilaha,
la ilaha illallah, Muhammadur Rasulullah.
বসেন, এবার বসুন, দাঁড়িয়ে থাকবেন না কেউ, মেহরবানি করে বসেন, জলদি বসেন। বলছিলাম, যারা মুমিন তারা চাকরির পরোয়া করে না। মুমিনের কলিজায় চাকরির পরোয়া থাকতে পারে? কে কি বলবে দাওয়াত হবে আর না হবে, গুলি খাবো মরে যাবো, এসব ভয় মুমিনের কলিজায় থাকতে পারে? পারে না। ইমানের সবচাইতে বড় কোয়ালিটি, সবচাইতে বড় গুণ হচ্ছে এই যে তাকে তার কলিজার মধ্যে আল্লাহ পাক সাহস সঞ্চার করে দেন, ব্যক্তিত্ব হয়, পার্সোনালিটি তৈরি হয়। আমার দেশে ভারতের মসজিদেরা, মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায়, আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত, এখন আবার অনেকের মধ্যে, কোনো কোনো জেলায়, চিটাগাংয়ে না কিন্তু, কোনো কোনো জেলায় সাহস একটু কমে গেছে। তার কারণ, কিছু বেয়াদব রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না। ওরা হচ্ছে বেয়াদব, জোরে বলেন, ওরা কি? আরো জোরে বলেন, ওই সব রাজনীতিবিদরা কি? তার কারণ হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না, তোমার মতো বেয়াদব রাজনীতিবিদের কাছ থেকে তাকেও জিজ্ঞেস করবে না। এ ফয়সলা হয়েছে 1400 বছর আগে, মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামাদেরকে মসজিদে ইমামতি যারা করে তারা হচ্ছে ইমাম নেতা, তোমরা তাদের সাথে আদব করতে হবে, তারা কি বলবে আর কি বলবে না ডিকটেট করার অধিকার কারো নাই, অধিকার আছে। সুতরাং আলিমদেরকে, মুমিনদেরকে, যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয়, তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার, ব্যক্তিত্ব আসা দরকার। কারো পরোয়া নাই, পরোয়া করব শুধুমাত্র আল্লাহর, রিস্কের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا
এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিজিকের চাবি আমার হাতে, কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা?
অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই।
শকুন, শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে? আর খোঁজ নাই, খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে?
সুবহানাল্লাহ,
অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী আর অন্তরীক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যেসব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকালবেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ, একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনোদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান, কোনোদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়, আল্লাহ পাক খাওয়ায়।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপসান দামাজ খাওয়াই দিয়ে যাবে, এরকম না। বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করবেন। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারো সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে, কোনো মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছেন? ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে, তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জেনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তাফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান।
হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। বেরিয়ে যেতে পারবে না? আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা, আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা। আর যদি কোন জমিন থাকে তার উপরে যাও, এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, এরকম যাওয়ার কোন উপায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি, আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোন মানুষের নাই, কোন জেনের নাই, কোন প্রাণীর নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে, তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি, আল্লাহ কি গনি, বেনিয়াস, বেপরোয়া, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন, কারো মুখাপেক্ষি তিনি নন। কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন,
কুল হুয়াল্লাহু আহাদ,
পড়েন সবাই,
কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ পাক বলেন, বান্দারে ও আমার নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষি নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছি বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহর, সব কার, আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি, মানুষ পেছনের কথা ভুলে যায়, মুঠেই চিন্তা করে না, একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মসনদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায়, কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে, অহংকারে ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন, মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন,
ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলাব,
ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না, তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ভাটাই দিতে, কি বলেন পারা যাবে অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে, ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন, তাও পারবেন না। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসে, কিসের অহংকার তোমার, মানুষ তার জন্মের কথা, কোরআনে কারিম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না, তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না, তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফুটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের। পৃথিবীতে অহংকার যারাই করল আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন, নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন, দেন নাই দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না, কত লেখাপড়া করেছো তুমি, এমএ পাশ করেছো, তাতে কি হয়েছে, সবে মাত্র বর্ণবোধ পড়েছো, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো, এখনো কিছু শেখোনি, টাইটেল পাশ করেছো,
তো কি হয়েছে? কদ্দুর শিখেছ? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন জ্ঞানসমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন মালুম সোদ কি হিচ মালুম না সোদ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন চার দিন হাঁটছে, কয় যে সব বুঝি, কি বুঝছো? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, পাগল কি আর গাছে ধরে মিয়া। সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কন জোরে বলবেন, পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি, কি রোগ ডাক্তাররাই বোঝে না। এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই সেখানে বহুত লোক দোয়া নিতে আসে, কয় যে হুজুর দোয়া করেন দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতেছি। কি রোগ? অমুক রোগ। তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, ডাক্তাররা কি কয়? কয় ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন গুষ্টিশুদ্ধার টেস্ট ফেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে। সুতরাং মোমেন বান্দা যারা যারা আল্লাহর দিনকে কবুল করবে, কালেমা পড়বে, তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী বিনম্র হবে, সুবহানাল্লাহ পড়ে, অহংকার তার মধ্যে জায়গা পাবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমার ইজার, আমার চাদর স্বরূপ। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে মোমেন ব্যক্তি কলেমা পড়ার পর ইমান আনার পরে যে কোয়ালিটি হওয়া উচিত আল্লাহর পরে, ইমান আনলে পরে যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হচ্ছে তার মধ্যে বীরত্ব এবং নির্ভীকতা আসবে, সে ব্যক্তি নির্ভীক হবে, মৃত্যুর ভয় পাবে না, মৃত্যুর ভয় পাবে না। তার কারণ হল মোমেন ব্যক্তি ইমান আনার পরে জানতে পেরেছে যে মৃত্যু থেকে পালাবার উপায় কোনো প্রাণীর নাই। আছে নাকি? মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যু থেকে পালানো যাবে না। মোমেন এই জন্য ভয় পাবে না, এই জন্য মোমেন জীবনে একবার মরে, মোমেন সবসময় বীর পুরুষ হয়। মোমেন কি হয়? আর মুনাফেক হয় কি? কা পুরুষ। মোমেন মরে জীবনে একবার, আর মুনাফেক মরে জীবনে কয়েকবার। সাইকেলের টায়ার বাস্ট হলে সিটই পড়ে ভয়সটে, ট্রাকের টায়ার বাস্ট হলে তো হুশি থাকে না, আর কোথাও বোমা পড়লে এমনি তার রুহু উড়ে যায়। এই হলো দুর্বল ইমানের লক্ষণ, মুনাফিক। আর মুমিন ব্যক্তি এগুলি ভয় পায় না। তার কারণ, তার কারণ হচ্ছে কোরআনে কারীম বলেছে কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, বলো মৃত্যুর থেকে পালাবার কোন উপায় নাই, যেখানেই যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই, তোমাকে যেখানেই যাও তুমি মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যেখানেই যাও পালাবার উপায় নাই, মৃত্যু তোমাকে ধরবেই। এ মৃত্যুর কাছ থেকে পালাবার পথ যখন নাই, তখন ক্ষণস্থায়ী জীবনে জীবনের মায়া করে হকের রাস্তা থেকে বিরত থাকার কোনো অর্থ হয় না। বরং এই রাস্তায় যদি জীবন দেওয়া যায় সে জীবন, সে মৃত্যু, মৃত্যু নয় সেটার নাম জীবন। সেটার নাম কি? জীবন। আরে জীবন তো আল্লাহ কিনে নিয়েছেন, আমাদের জীবন কে কিনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ
الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة.
আল্লাহ পাক বলেন, আমি আমার মোমেনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মোমেনকে আমার জান্নাত দান করে দিয়েছি। মোমেনের মালটাও আমার, জানটাও আমার। তো আসলে জান আর মাল কার? আল্লাহ পাকের। তো আল্লাহ কিনে ইচ্ছেটা কিনেছেন, আমাদের ইচ্ছেটা। আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের মাল খরচ করতে পারবো না, আমাদের ইচ্ছে মতো জান খরচ করতে পারবো না। মাল আর জান সবটাই খরচ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, করে দিয়েছেন এই ধন সম্পদ, যে কোনো দলের লোক এসে চান্দা চাইলেই আপনি দিতে পারবেন না, যেহেতু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। পয়সা আল্লাহ দিয়েছিলেন, ওই পয়সা দিয়া ধর্মনিরপেক্ষবাদীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, সমাজতন্ত্রীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, পুঁজিবাদীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর দিনের সঙ্গে নাফরমানি যারা করে পয়সা দিয়া সহযোগিতা করেছেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। পরিষ্কার আল্লাহর কথা, আমি তোমার মাল কিনে নিয়েছি, তোমার মাল আমার রাস্তায় খরচ করতে হবে। খরচ করলে কোথায় করতে হবে? আল্লাহর রাস্তায়। আপনার নিজের ইচ্ছে মতো আপনি করতে পারবেন না। দেখুন, হিন্দুদেরকে অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন, যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, আপনি সাহায্য করবেন, জায়েজ আছে, সওয়াব হবে। একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনার খরচ চালাতে পারছে না, আপনি সাহায্য করুন, জায়েজ আছে। অসুখ হয়েছে, রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম, সাহায্য করুন, জায়েজ আছে। কিন্তু অমুসলিম পূজা করবে, পয়সা দিয়ে মণ্ডপ বানাতে পারে না, বলির পাঠা কিনতে পারছে না পয়সার অভাবে, সেখানে মুসলমানের সাহায্য করা জায়েজ আছে? একটা ফুটা পয়সাও সেখানে সাহায্য করা মুসলমানদের জন্য হারাম। এরকম সাহায্য করা কি জোরে কর? হারাম। তার কারণ, আপনি পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করার সুযোগ করে দিচ্ছেন। এই কথাটা যেমন ভাবে বুঝলেন, অনুরূপ ভাবে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় না, আল্লাহর দিনের বিরোধিতা করে, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করে, তাদেরকে আপনি আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করলে আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে, যেহেতু আপনার জান আপনার মাল সবটাই কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শিখিয়ে দিয়েছেন, বলো,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া وَمَمَاتِ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
পড়েন সবাই আমার সাথে,
إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
নিশ্চয়ই আমার নামাজ, আল্লাহ বলেন, শিখাই দিচ্ছেন, বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, সব কিছু ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জাহানের সৃষ্টি জগতের লালন কর্তা পালন কর্তা, তার জন্যই নিবেদিত। সুতরাং আপনার ইচ্ছে মতো জান মাল খরচ করতে পারবেন না, খরচ করতে হবে আল্লাহর পথে। বুকের মধ্যে যে জানটা আছে, জান আপনার, কিন্তু আপনি কি আত্মহত্যা করতে পারবেন? আত্মহত্যা করলে কি হয়? কবিরা গুনাহ। কি হবে? কবিরা গুনাহ। কিয়ামতের শাস্তি কি? জাহান্নাম। কোথায় যেতে হবে? জাহান্নাম। যদিও জানটা আপনার মধ্যে আপনার, কিন্তু এটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, এই জান আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না। আপনার এই জানটা নিয়ে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলনে সংগ্রাম করে জানকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না, ওই রাস্তায় মরবেন, তো জাহান্নামে যেতে হবে। এই রাস্তায় আপনার জীবন দিতে বলা হয়নি। আপনার জান আর মাল সবটা খরচ করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যেহেতু আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। মোমেন ব্যক্তির এই কোয়ালিটি হবে, মোমেন ব্যক্তি, সে ব্যক্তি তার মনের মধ্যে এই চিন্তা হবে, কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহর বিনা হুকুমে আমার এক গাছা পশম কেউ বাঁকা করতে পারবে না। এটাই মোমেনের ইমান হওয়া উচিত। শুধু তাই নয়, মোমেনের কলিজার ভিতরে এ ধরনের সাহস থাকবে, বিশ্বাস থাকবে।
ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা,
কোন প্রাণী তার নির্ধারিত সময়ের আগে কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন, ওই নির্ধারিত সময়ের আগে কারো মৌত হবে না, নির্ধারিত সময়ের আগে কারো মৌত হবে না। কোরআনে কারিমে ভিন্ন জায়গায় আল্লাহ বলেন,
কুল লাউ কুনতুম ফি বুজুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাযাজিহিম।
আল্লাহ পাক বলেন, নবী বলুন, ভাগ্যে যদি নিহত হওয়া থাকে, ভাগ্যে যদি নিহত হওয়া থাকে, সে যদি তার নিজের বিছানায়ও থাকে, ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে, মৃত্যুর জায়গায় তাকে পৌঁছে যেতে হবে, কেউ রক্ষা করতে পারবে না। মৌত যখন আসবে অবশ্যই মৃত্যুর কাছে তাকে যেতেই হবে। আমার বন্ধু, মনে পড়ছে সেই দার্শনিকের কথা, একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও, তো নৌকায় চড়ে যাচ্ছে, দার্শনিক একা, মাঝি নৌকা বাজছে। দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে, কথা বলার লোক পায় না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত। বলল, রে মাঝি, কত বছর নৌকা চালাও? তা তো বহুত বছর, জীবনটাই কাটায় দিলাম। ভূগোল চেনো? ভূগোল কখনো দেখেছো? কই যে না, ভূগোল আমি দেখবো কোথাতে, আমি হলাম গরিব মানুষ, এগুলি ধনীদের কাম, তারা হয়তো খায় টায়, আমি ভূগোল দেখিও নাই খাইও নাই। বলে, আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? জীবনটা তো স্যারে নেই, নষ্ট করে ফেলাইছো। মাঝি দাঁতগুলো বাইর করে দিয়ে বলতেছে, স্যার হইতেও পারে। কিছুক্ষণ পর দার্শনিক বলছে, এই বেটা দর্শন বোঝো? স্যার খামোখাই শরম দিচ্ছেন, এ সমস্ত বড় লোকের খাবার, ওগুলি আমার সামনে বলে লাভটা কি? আমরা গরিব মানুষ, এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই। দার্শনিক বলছে, বেটা বেউকুব, দর্শন মানুষে বুঝি খায়? তোর জীবন আটা নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। এবার দার্শনিক বলছে, এই বেটা কিছুই তো জানো না, খালি দাঁত বাইর করো। ইতিহাস চেনো? মাঝি বলছেন, স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে, আমি খাইছি। সেটা হচ্ছে, বাপ গরিব ছিলেন, কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাঁস জবই করে আমরা খাইতাম, আর বিবাহের সময় শ্বশুর বাড়ির আজহাঁস জবই করে খাওয়াইছিল, কিন্তু ইতিহাস তো খাই নাই, ওইটা কোথায় পাওয়া যায়? দার্শনিক বলছে, বেকুব বেটা, ইতিহাস আর পাতিহাঁস বুঝি এক, তোর জীবন তো বারো নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে, আকাশ থমথমে ভাব, নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে। মাঝি বলছে, স্যার সাঁতার জানেন? কয় যে, না মাঝি সাঁতার তো জানি না। মাঝি কয়, স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা মিশা, এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিশা আপনার। আমার তো চারেনা আছে, বারো না ফেল চারেনা তো আছে, ওই চারেনা দিয়ে আমি সাতটায় এক কেনারায় উঠে যাব, আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়া ডুবে মরমিয়া। এবার দার্শনিক বলছে, আরে মাঝি, মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি? কয়, মরে না, আমার বাপ এই নৌকার মাঝি ছিল, তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবিয়া। আচ্ছা, তোমার দাদা? কয়, আমার দাদাও মাঝি ছিল, এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে। তোমার নানা? আমার নানাও এরকম নৌকা বাই এরকম মাঝি হয়ে মরছে। দার্শনিক কয়, তুমি তো দারুণ বেহায়া, যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো নাই, তুমি তো দারুণ বেহায়া। মাঝিরও বুদ্ধি কম না, মাঝি কয় যে, স্যার আপনার বাপ জিন্দা আছেন? কয় না, মারা গেছেন। কোথায় মরছে? ঘরের মধ্যে খাটের উপরে চিত হইয়া আরামসে মারা গেছে। আপনার দাদা? বলে তিনিও ঘরের মধ্যে বাস, ওইখানেই ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে। আপনার নানা উনিও ঘরের মধ্যে চিত হয়ে আরামসে মারা গেছেন। মাঝি কয় যে আপনিও তো বেশরম কম না, যে ঘরের মধ্যে আপনার দাদা মরল, নানা মরল, গুষ্টি মরল, সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই। এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা, দার্শনিক সাহেব মৃত্যু, মৃত্যুর জন্য সময় হলো আসল কথা। সময় যখন এসে যাবে, সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না। মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে, আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না। মৌত আসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে, এক মুহূর্ত বাঁচতে পারবে না। সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না, পরান্ডা নিয়ে কোন রকম নিবাসি এরকমের চিন্তা থাকবে না। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন, সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না। সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় দেওয়ার জন্যই সে তৈরি থাকবে। এটা হলো মোমেনের কোয়ালিটি। আমার বন্ধুগণ, এরপরে মোমেনদের ভিতরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে মোমেন কখনো হতাশ হবে না, নিরাশায় তার মন ভেঙে যাবে না। হতাশা হতাশা মোমেনের কলিজাকে কখনো ছোট করে দিবে না, আন্দোলন থেকে তাকে বিরত রাখবে না। অন্ধকার দেখবে চতুর্দিকে অন্ধকার মেঘাচ্ছন্ন, চতুর্দিক থেকে মেঘ জমে আসতেছে, মনে হবে যেন আর ফজর হবে না। কিন্তু একটু পরে দেখা যাবে এই মেঘের ঘনঘটা দূর হয়ে গিয়ে সকালবেলায় আকাশে আবারও সূর্য উদিত হয়েছে, ঠিক না? সুতরাং মোমেনের হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশ হয় কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ। কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই, কেবলমাত্র গোমরাহ লোকেরাই, তারাই নিরাশ হয়, হতাশ হয়। ইমানদার লোক কখনো হতাশ হয় না, তার ইমানে তার আশায় বুক বেঁধে সাহসের সঞ্চার করে দেয়। কারণ সে তো জানে আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদীন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হেদায়েত তিনি দিয়েছেন, পথ তিনি দেখিয়েছেন। আল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন, আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহই আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহই আমাকে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াসফীন, আর যখন আমি অসুস্থ হই ওই আল্লাহই আমাকে রোগমুক্ত করেন। সুবহানাল্লাহ। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, সব কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আমাদের মধ্যে অনেক অনেকের রোগ হলে কয় যে এত নামাজ রোজা করি আর রোগে আমারই পাইল, বলে না এরকম? নামাজ রোজা করি, দান সৎকা করি, হজ করি, আর আমারই রোগটাই পাইল, এই রোগ ছাড়েই না। আশ্চর্য কথা, রোগ দিয়ে আল্লাহ মানুষের ইমান পরীক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ হলো 18টি বছর পর্যন্ত রোগে ভুগলেন, 18 বছর শরীর পচে যেতে লাগলো, বিবি বাল বাচ্চা সব তার কাছ থেকে ছড়ে গেল, গ্রামের লোকেরা তাকে তাড়াই দিল, জঙ্গলের ভিতরে তিনি কাটাতে লাগলেন। এরপরে তিনি কষ্টে অস্থির হয়ে গেলেন, কোনো শেকায়েত আল্লাহর দরবারে তোলেন নাই, বলেছেন আয় আল্লাহ পাক, আমি দারুণভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি আর তুমি রহমান রহিম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর রোগ ভোগ করার পর যখন তিনি লক্ষ্য করলেন শুধু শরীরের ভিতরেই পোকা না, এবার পোকা জিব্বার মধ্যে শুরু হয়ে গেছে, জিব্বায় পোকা ধরেছে, গায়ের গোস্তে পোকা, পুজ পোকা, পচে পচে শরীর পড়তেছে, জিব্বার মধ্যেও পোকা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে হাত তুলে বলেন রব্বুল আলামিন, এতদিন কোনো কথা বলি নাই, 18টি বছর পর্যন্ত হাসি মুখে আমি সহ্য করে চলছি, তুমি রোগ দিয়েছো বলার আমার কিছুই নাই, কিন্তু এবার অবশ্যই শেকায়েত করব, যেহেতু আমার জিব্বায় পোকা ধরেছে, মাবুদ আমার জিব্বায় পোকা দিও না, আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব, আয় আল্লাহ জিব্বাটা সুস্থ রাখো যাতে করে তোমার জিকের করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুনা রবীন পরিষ্কার করে কোরআনে কারিমের মধ্যে বলে দিলেন, আমি আয়ুব আলাইহিসসালামের আয়ুবের রোগ মুক্ত করে দিলাম এবং তার হারানো সব সম্পদ আমি তাকে দান করে দিলাম। মুমিন বান্দা যারা, তারা রোগে শোকে এভাবে কাতর হবে না, নিরাশ হবে না, মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন, এরপরে নিয়ামত আসবে, হতাশা তাকে পেয়ে বসবে না। দেখেন ইউসুফ আলাইহিসসালাম তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, কারা? ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল, কুয়ার মধ্যে ফালানো হয়েছে। ভাইরা মনে করলো এটা মরণ কুয়া, এটা মৃত্যু কূপ, এখানে ইউসুফ আলাইহিসসালাম শেষ হয়ে যাবে। কিন্তু ওই এগারো ভাইরা জানতো না এটা মৃত্যু কুয়া নয়, এটা হচ্ছে একদিকে কুয়ার মুখ আর একদিকে মিশরের সিংহাসন। এটা কেনানের কুয়ার মধ্য থেকে ইউসুফ আলাইহিসসালাম ঢুকলেন, এটা একটা টানেল সুড়ঙ্গ পথ, কুয়ার এক মাথা দিয়ে ঢুকলেন আর এক মাথা দিয়ে মিশরের সিংহাসন দখল করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ কোথার থেকে কোথায় নিয়ে গেলেন? হযরতে ইয়াকুব আলাইহিসসালাম সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, কিন্তু তিনি নিরাশ হন নাই, হতাশ হন নাই। তিনি বলেছেন, ফাসাবুরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। সাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ পাক মিলাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে হযরত ইউসুফকে মিলাই দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং মুমিন ব্যক্তি কখনো নিরাশ হবে না, হতাশা নিরাশায় তার মন ভেঙে দেবে না। দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আর বুঝি রইল না, বুঝি শেষ হয়ে গেল, চতুর্দিক থেকে বন্য হায়েনারা অস্ত্র নিয়ে, বিদেশি টাকা নিয়ে, সম্পদ নিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে, আর বাঁচার পথ নাই, ইসলামী আন্দোলন বুঝি শেষ না। মুমিন যারা তারা হতাশায় ভোগে না, কি বলেন? হতাশায় ভোগে? মোটেই হতাশায় ভোগে না, তারা মনে করে নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ। এর মধ্যে কি রয়েছে আমরা দেখতে পাই, হযরত ইউনুস আলাইহিসসালাম মাছে তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি? কোন পালাবার কোনো রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে কিছু? কিছুই নেই। তিনি হতাশ হলেন না, মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনুস আলাইহিসসালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছের পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন? না। আল্লাহ পাক কি ঘুমান, তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনুস রে তোমার ওই ডাক কেউ শোনে নাই, দুনিয়ার কোনো রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমারও শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম, মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারল না, সাঁতরাতে পারল না, মাছ ভেসে উঠল উপরে, পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো, কেনারায় চলে এলো, বমি করে ইউনুস আলাইহিসসালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনুস আলাইহিসসালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনারা শোনো, শুধু ইউনুসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই, আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওমান ইত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ইউসুফ আলাইহিসসালাম জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র, আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে, যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিসসালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহকে ডেকে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মোমেনেরা কখনো হতাশ হয় না। ফাইন্নামা আল উসরে ইউসরা, ইন্নামা আল উসরে ইউসরা, মনে রাখতে হবে দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার থাকে সাথে থাকে উদার সচ্ছলতা, এই এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মোমেনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আমার বন্ধুগণ, মানুষ হতাশায় যেন না ভাঙে, গুনাহ করেছে, গুনাহ করার কারণে কোন মুমিন যেন হতাশায় ভেঙে না পড়ে, সেই জন্য আল্লাহ তাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে মায়ুস হইস না, নিরাশ হইস না, আমি রহমান, আমি রহিম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনারা কোন পৃথিবীতে কে আছে এমন, কোন সত্তা আছে এমন যে অপরাধীকে দেখে বলে আয় তোরে মাফ করে দেব, আছে কেউ এমন? বাপও বলে না, বাপও ছেলে যদি অপরাধ করে দেখে বলে না আয় মাফ করে দিই, অবশ্য মন চায় ছেলে মাপ চাক তাহলে মাফ করে দিব, মাপ না চাও পর্যন্ত বাপেও ডাকে না, মাও ডাকে না, যে অপরাধ করেছিস আয় মাফ করে দিই, জোরে বলেন কেউ বলে? আকাশ ও জমিনে একমাত্র মেহরবান সত্তা আমার রব্বুল আলামিন, মানুষ যখন গুনাহ করে রব্বুল আলামিন বলে, বান্দারে গুনাহ করেছিস আমার সামনে আয়, গুনাহ মাপ চা চোখের পানি ফেলাম, যত বড় গুনাহ তোর হোক না কেন আমি রব্বুল আলামিন তোর গুনাহ খাতাকে মাফ করে দেব। কিভাবে মাফ করব? মানুষ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, থানায় তার নাম লেখা হয়ে যায়, কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলো, কিন্তু থানার ব্ল্যাক লিস্টে দাগি খাতায় যে নাম থাকলো ওই নাম কাটা যায় না, আবার অপরাধ করলো, আবার জেল হলো, আবার মুক্ত হলো, থানায় আরেকবার নাম লেখা হলো, যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে, জেল খাটবে, জরিমানা দেবে, কিন্তু কালো খাতা থেকে তার নাম মোছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অফিসের কাণ্ড ভিন্ন, কোনো মানুষ যদি অপরাধ করে, গুনাহ করে, গুনাহ করে যদি রব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহ মাপ করি না, গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই, গুনাহ আমার কাছে মাপ চাও, আমি আমার কাকে আমাকে ডাকো, আমি তোমার কাছে আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, আমি আমার বান্দার সারক যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে, সুবহানাল্লাহ পড়ে।
আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও যত বড় গোনা হোক। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি, কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায়, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও, ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে, দেখে নাই। বলে, আমার দোজক দেখেছে নাকি? বলে, না তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে, না তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী দাগো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজক কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মোমেন বান্দা যারা, আল্লাহর মোমেন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনা তো মানুষই করে, গুনা হয়ে গেছে, মাপ চাও, তোমার গুনা কদ্দূর, তোমার গুনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে, আর ইমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের, তা হল কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারিম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন, নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশ্মন। রসুলগণের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? হবে কি না? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন, দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশ্মন হয়, নবীদের দুশ্মন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন সর্বত্র, খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয়, ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক, নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই,
রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, জাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলেপেলেরা দুই গিলাস পানি খায় ভর ছোটে। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মোমেনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ইমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, আর কোনো অপরাধ ছিল না, নমরুদ সহ্য করতে পারল না। কোরআনে কারিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারিমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মোমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে, ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফালায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন, আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফালানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমরে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল, ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি, কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে, হলোটা কি তোর, তোর কি জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি হাজারবার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাই দিতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ইমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জুবিরাহিম কা হিমা পয়দা আগ কর সকতি হকান্দাজ গুলিস্তান পয়দা। ইব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রব্বুল আরবিন আজও আগুনকে ফুলের বাগান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারিমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন ثُمَّ لَا تُنذِرُونَ, সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, ثُمَّ لَا تُنذِرُونَ, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি, ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। পড়ে এটাই হলো মোমিনের কোয়ালিটি, শুধু ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসলে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মোমেন নয়। মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন, আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়ায়ছে গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে, এতটুকুনও পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেরেরা দাঁড়ানো, আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতেল বজু পড়ে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন, বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরেদের চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আরামিন ডেকে বলেন, নবীরে, বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি, আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? ওয়ামারামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, আর ওই বালুকণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইয়েরা, নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই, আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির, দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর, অমনি দরজা খুলে গেল, লাব্বায়েক ওয়া সাদাইক, হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে, তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে, উল্টা পথে রওনা করলেন, বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জবালে কেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে, গুহার কাছে যখন গিয়েছেন ফজর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই, তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরেই পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন, নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর তশরিফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়, এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে, মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নিয়ে পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দর দর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকে বলেন, আবু বকর চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদি না, ছেলেপেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত, আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর হযরতে রাসূল দুজন বসে আছেন, এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই, পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে নাই একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই, এই যে অবস্থান, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকুন ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালি দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকুন হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন? কোরআনে কারিম সূরায়ে তওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মোমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন,
ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা।
আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ইমানদার, মেঘের মতো প্রচণ্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ, কোনো বিপদ বিপদ না, আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী, ভয় নাই। আল্লাহ পাক, আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না, আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়, আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মোমেন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মোমেন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় পায় না? কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন, কোরআনের ভিতরে পড়েছে, ইযিয়াতালাকাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ানিশ্শিমালি ক্বাইদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে, কোথায় যাও কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মাগাল ফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়, সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে, যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসবিসু বিহি নাফসু।
মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটারও হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মোমেন যারা, মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সানাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি, সব শুনিয়ার দেখি। পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ, এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশিও হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি
সেখানে উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে, করে না, করে কি না, রাতে রাতে পরামর্শ করে, এক জায়গায় বসে, হলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোন জায়গায় বসে পরামর্শ করে। কি পরামর্শ? ইসলামী আন্দোলনের লোকদের মারবে, কোথায় তাদের ধরবে, কোথায় তাদের অত্যাচার করবে, এই সমস্ত পরামর্শ করে। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে, কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো, আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর এহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদ আল্লাহ ফালা তাতাদুহা, তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমানা। ইমানের এই সীমারেখা বজায় রেখে, ইমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তৈরি হয়, তাহলে সেই সমাজেই শান্তি আসে, সেই সমাজেই আরাম আসে, সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয়, সেখানে দিন কায়েম হয়, মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায়। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম ইমানের কোয়ালিটি। কি আলোচনা করলাম? ইমানের কোয়ালিটি। এই কোয়ালিটি দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে কোরআনে কারিমের তাফসীরের মাহফিলে স্বেচ্ছায় একজন ইসলাম কবুল করার জন্য এসেছেন, আল্লাহর মেহরবানি। ইসলামের বিরাট গণজোয়ার শুরু হয়েছে বিশ্ব জুড়ে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এসব কথা আলোচনা করব আমি শেষ দিন ইনশাআল্লাহ। আজকে প্রত্যেক দিন নতুন এক একটি বিষয়ের উপরে কোরআনে কারিমের আলোচনা আসতেছে। আমরা প্রথম দিন নিফাকের উপর আলোচনা করেছি, দ্বিতীয় দিন খাতমে নবুয়তের উপর আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করেছি আল্লাহর উপরে ইমান এলে পরে মোমেনদের কোয়ালিটি কি হওয়া উচিত, এটার উপর আলোচনা করেছি। এর দ্বারা নিশ্চয়ই আমাদের ফায়দা হবে, কি বলেন? আগামীকালকে আলোচনা হবে রসুলের প্রতি ইমান। জামাত শিবিরের উপরে বদনাম দেওয়ার একটা বদভ্যাস হয়ে গেছে সকলের, সব রেডি থাকে কলম নিয়ে, ঘটনা ঘটলেই আগেই দোষ দিতে হবে জামাতের শিবিরের, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হলেন, এক ঘন্টার ভিতরে মাইক নেমে গেল, জামাত শিবির রাশেদ খান মেননকে গুলিবিদ্ধ করেছে, জামাত শিবির যেখানে পাও হত্যা করো, মাইক নেমে গেল চতুর্দিকে। পরে গোয়েন্দা বিভাগের পুলিশেরা তালাশ করে পেল, তারে গুলিবিদ্ধ করেছে তার এলাকার সর্বহারা লোকেরা, ঠিক কিনা? কোন খুলনায় রতন সেন নিহত হলো, সাথে সাথে পত্রিকায় এসে গেল, মানে ওনারা বসেই থাকেন কলম নিয়ে, ঘটনা ঘটলেই জামাত শিবির, কোনো উপায় নাই, রতন সেনরে মারছে কেনা, শিবির মেরেছে, জামাত মেরেছে। পরে দেখা গেল যে না, জামাত শিবির কিছুই না, তার এলাকা সেখানকারই অন্তর্দ্বন্দ্বে নিজের পার্টির গণ্ডগোলের কারণে নিজেদের লোকেরাই তাকে মেরেছে, আসামি ধরা পড়েছে। মেননের হত্যাকারী কি কয় গুলিবিদ্ধ যারা করেছে তারা, সেসব আসামিরা ধরা পড়েছে, বিচার হচ্ছে তাদের। এই যে সেদিন এখানে মারামারি হলো, কোন জায়গায়? লালদিঘিকে আক্ষরিক অর্থে রক্তে লাল বানায় দিল, মারামারি করলো নিজেরা, আর নির্লজ্জের মতো হরতাল ডেকে সারা বাংলাদেশের মানুষদের কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? এ কথা শত সিদ্ধ। আবাল বৃদ্ধ বনিতা, দেশের আবাল বৃদ্ধ বনিতা, থামেন, সবাই জানে ওরা নিজেরা মারামারি করেছে, মারামারি নিজেরা করিয়া সাথে সাথে বলে দিল জামাত শিবির এটা করেছে। মানুষের একটু লজ্জা শরম থাকা দরকার, ওদের মধ্যে কি বিবেক সম্পন্ন একটা লোক নাই? বিবেক যদি থাকে, এত বড় মিথ্যা, এর সামনে কি করে এদের সাথে কাজ করে, এদের সাথে থাকে, আমার মাথায় ঢোকে না। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স থাকলে এদের সাথে মানুষ কাজ করতে পারে না। আমার ভাইয়েরা, জামাত শিবির হয়েছে এখন একটা মেনিয়া, জলাতঙ্ক রোগীদের মতো অবস্থা এমন হয়েছে এখন, যদি কারো বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর গন্ডগোল বাঁধে তাও কয় যে জামাত শিবিরের হাত আছে। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ও বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, মাবুদ নাই, তিনি এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম বলো, আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে এতক্ষণ এক মুহূর্ত আগ পর্যন্ত ছিল মুশরিক, আর এখন হচ্ছে আমাদের জন্য, আমাদের তৌহিদবাদী, আমাদের মুসলমান ভাই। আমাদের কি হলো? আমাদের মুসলমান ভাই, বরং আমাদের থেকে তার এক ডিগ্রি মর্যাদা এখন বেশি। সেটা হলো এই, আমরা জীবনে বহুত গুণা করেছি, আমাদের আমলনামায় কম বেশি গোনা সকলের আছে, ঠিক না? কিন্তু এই লোকটি কালেমা পড়ার পর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর নবী বলেছেন কালেমা পড়ার সাথে সাথে পেছনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন, এখন সে মাসুম, সে বেগুনা, নবজাতকের মতোই বেগুনা। তার দায় দায়িত্ব ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গ্রহণ করেছে, এভাবে করে আরো যারা হবে আমরা তারাও, তাদেরকেও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শুধু একটি তাফসীরের মাহফিলই করে না, বরং এ ধরনের কাজ ও সমাজ কল্যাণমূলক বহুমুখী কাজ তারা করে থাকেন। এখন আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের এই নতুন মুসলমান ভাইকে আলিঙ্গন করে সম্মানিত করছি।
রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও।
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين ربنا واجعل اخر كلمة عند الموت لا اله الا الله محمد رسول الله